আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরও স্টোরির জন্য দেখুন sbs.com.au/bangla।
মেলবোর্নের বাসিন্দা অভিজিৎ পাল একজন শিল্পী, যিনি আলোকচিত্রের মাধ্যমে সামাজিক স্মৃতি, সাংস্কৃতিক বয়ান ও অংশগ্রহণমূলক গল্প বলার চেষ্টা করেন। তিনি ভারতের কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড আর্টে বিএফএ ও এমএফএ সম্পন্ন করেন এবং জার্মানির ডর্টমুন্ড ইউনিভার্সিটি অফ আর্টস অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে ফটোগ্রাফিতে বিএ ডিগ্রি অর্জন করেন। অভিজিৎ পালের কাজ আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হয়েছে, যার মধ্যে আছে চীনের জিমেই এক্স আর্লস, নিউ ইয়র্কের ডয়েচেস হাউস, ভারতের সেরেন্ডিপিটি আর্টস ফেস্টিভ্যাল সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন গ্যালারি ও কমিউনিটি ফেস্টিভ্যাল। তিনি ন্যাটজিও মোমেন্ট অ্যাওয়ার্ড, লন্ডন ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ কম্পিটিশন এবং DAAD স্কলারশিপ সহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। এবার আমরা কথা বলবো অভিজিৎ পালের সঙ্গে। অভিজিৎ পাল, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
তো প্রথমে আমি শুরু করতে চাই যে আপনি ফাইন আর্টসে অ্যাপ্লাইড আর্টে বিএফএ এবং এমএফএ সম্পন্ন করেছেন কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। আপনার কাজ সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাই।
আমার পড়াশোনা হচ্ছে যে অ্যাপ্লাইড আর্ট রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স। অ্যাপ্লাইড আর্ট হচ্ছে মোটামুটি বলা যায় আজকের যুগে গ্রাফিক ডিজাইন। এর ফলে আমাদের করতে হতো যে অ্যাডভার্টাইজমেন্টের কাজ। আমি খুব ভাগ্যবান যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তখন অনেক খোলামেলা ছিল এবং আমরা সব ডিপার্টমেন্টে যেতে পারতাম, এবং কে কোন ডিপার্টমেন্টে স্টুডেন্ট এটা বোঝা বড় মুশকিল ছিল, কারণ সবাই সব ডিপার্টমেন্টে কাজ করত। আমার কাজে তাই আমি কখনো পেন্টিংয়ের স্টুডেন্টদের সঙ্গে কাজ করছি, পেন্টিংয়ের স্টুডেন্টরা আমার রুমে এসে কাজ করছে। এইভাবে চলতে চলতে আমার কাজে সব রকমেরই, মানে পেইন্টিং, স্কাল্পচার, গ্রাফিক ডিজাইন সব কিছু এসছে। এরপরে এবং এই সময় আমার কাছে একটা ছোট্ট ক্যামেরা আসে, সেই ক্যামেরা দিয়ে আমি জাস্ট লোকে যেমন নর্মাল ছবি তোলে আমি সব ছবি তুলতে শুরু করি। সেই থেকে কিছু অ্যাওয়ার্ড পাই, মার্কেটে কাজ করা শুরু করি এবং দেখি যে লোকে পছন্দ করছে এবং আমি অ্যাসাইনমেন্ট পেতে শুরু করি। আমি তখন প্রচুর ম্যাগাজিন এইসবের কাজ করতাম। তারপরে আমি ফটোগ্রাফিটাকে আরেকটু ডেভেলপ করার জন্য জার্মানিতে পড়াশোনা করতে যাই। সেখানে গিয়ে আমার ফটোগ্রাফিটা একটা আর্ট, এই জায়গায় যেটা আমি এতদিন করতাম কিন্তু প্রপার ছিল না, সেই জায়গাতে নিয়ে আসে। তো আমার এটা একটা ছোট্ট করে জার্নি। এবং তাই আমার কাজে আপনি পেইন্টিং, ফটোগ্রাফি অবশ্যই থাকবে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অবশ্যই থাকবে, এছাড়া পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার সব কিছু থাকে।
তো আপনার কাজের মধ্যে সোশ্যাল মেমোরি এবং কালচারাল ন্যারেটিভস, এই বিষয়গুলো অস্তিত্ব পাওয়া যায়। তো আপনি কিভাবে এই ধারণাগুলোকে চিত্রের ভাষায় রূপ দেন?
ওকে, সোশ্যাল মেমোরি যদি বলতে হয় তার সবথেকে মজার উদাহরণ হচ্ছে এই মুহূর্তে আমার যে এক্সিবিশনটা হচ্ছে ট্রোকাডেরো প্রজেক্টসে, সেটা হচ্ছে যে আমি এই বছর ইন্ডিয়া গিয়েছিলাম, তখন আমি আমার মামার বাড়িতে যাই। মামা সেখানে এখন কেউ থাকে না, সেটা একটা পোড়ো বাড়ি হয়ে গেছে, জঙ্গলে ভরে গেছে। তো আমি তখন সেই জায়গাগুলোর ছবিগুলো তুলি। ছবিগুলো তোলার পর যখন আমি এখানে ফেরত আসি, হঠাৎ আমার মনে পড়ে যে ওই সব জায়গায় আমার নানা স্মৃতি আছে। সেই স্মৃতিগুলোকে আমি, মানে স্মৃতি সব থেকে মজার এবং ইম্পর্টেন্ট স্মৃতি হচ্ছে আমি আর আমার ছর্দি। ছর্দি মানে বাংলায় তো ছর্দি সবাই জানে। হ্যাঁ, ছর্দির সঙ্গে আমি প্রচুর টাইম কাটাতাম। তখন সে আমার থেকে 4 বছরের বড় ছিল, আমাদের কোনো খেলনা ধুল্লা ছিল না তখনকার দিনে। আমরা প্রচুর পরিমাণে বই পড়তাম আর সেই বই থেকে পড়া থেকে আমাদের ইমাজিনেশন তৈরি হতো, আর ওই ইমাজিনেশন দিয়ে আমরা নানা রকমের নানা কিছু ভেবে নিতে পারতাম। মানে যেমন আমরা এখন স্টুডিওতে আছি কিন্তু আমি এটা ভেবে নিতেই পারি যে আমি একটা জঙ্গলে আছি, বা আমি একটা মন্দিরে আছি, বা আমি একটা টাইটানিকের মধ্যে আছি, সে নানা কিছু। তো আমি আর আমার দিদি ওই জায়গাগুলো, যে জায়গাগুলো আমরা খেলতাম, সেখানকার ছবিগুলোতে আমরা কী কী খেলতাম এবং সেই খেলার ঘটনাগুলোকে আমি কাঁথা স্টিচে করেছি। মজাটা হচ্ছে যে তখন খেয়াল করি, যখন খেলতাম তখন অতটা খেয়াল ছিল না, কিন্তু এবার যখন আমি কাজগুলো করছিলাম তখন আমি খেয়াল করলাম যে আমরা দুজন, কারণটা আমি সত্যি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমরা যেহেতু পড়াশোনা করতাম খুব, মানে এটা আমি দিদিকে জিজ্ঞেস করি যে আমাদের টপিকগুলো এরকম কেন ছিল, কারণ আপনি যদি আমার এক্সিবিশনে যান দেখতে পাবেন যে অনেক ফিলোসফিক্যাল, মনে হবে যেন কত ম্যাচিওর্ড কথাবার্তা বলছে। মানে ওখানে যেমন একটা জায়গা আমি দেখাচ্ছি, দেখতে পাবেন যে একটা ভাই দিদিকে জিজ্ঞেস করছে পৃথিবীটা কত বড়। তখন দিদি বলছে যত জানবি পৃথিবীটা আরো বড় মনে হবে। এই কথাগুলো কিন্তু তখন আমরা বলেছিলাম, তো কি করে বলেছিলাম জানি না, কিন্তু হ্যাঁ আমরা বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিওর ছিলাম হয়তো। তো সেইগুলো হচ্ছে যে সোশ্যাল মেমোরি, ওই যে মেমোরিগুলো সেগুলো আমি এইভাবে দিই। আর আপনি যে বললেন না কালচারাল ন্যারেটিভ, মানে ওই যে কাঁথা স্টিচটা যেটা আমি ইউজ করেছি, এটা একটা হচ্ছে আমাদের বাংলার লোকশিল্প, বা ওইটা আমি দুটোকে একসঙ্গে করে আমার নতুন কাজে আপনি এটা দেখতে পাবেন।
আচ্ছা, তো আপনার কাজের মধ্যে ডকুমেন্টারি আর্ট এবং কনসেপচুয়াল ফর্মের বিষয় আছে, একটু ব্যাখ্যা করা যাবে কি?
আমি আমার কেরিয়ার শুরু করি একজন ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসাবে।
আচ্ছা,
যখন আমি কলেজে পড়তাম তখন থেকেই আমার মার্কেটে কাজ করার হাতেখড়ি শুরু হয়ে যায়। আমি প্রচুর পরিমাণে ম্যাগাজিনদের কাজ করতাম, ম্যাগাজিনের হয়ে। এছাড়া আমি টাইমস অফ ইন্ডিয়াতেও কাজ করেছি। এইরকম যখন কাজ করছিলাম এবং আমার কাজ যখন পাবলিশ হচ্ছিল, তখন আমি অ্যাঙ্করে আসি। একটা খুব বিখ্যাত ফটোগ্রাফি ওয়ার্কশপ এখনো হয়, অ্যাঙ্কর ফটোগ্রাফি ওয়ার্কশপ। ওখানে আমি আমার আলাপ হয় প্রথমবার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফারদের সঙ্গে। তার আগে আমি ইন্ডিয়াতে কাজ করছিলাম, ইন্ডিয়ার ছবিতে তুলছিলাম, ইন্ডিয়ার ছবি আমার ছবি বেরিয়ে যাচ্ছিল। ওনারা আমাকে বলেন যে তুমি যদি ফটোগ্রাফিটাকে আরও বেশি করে শিখতে চাও তাহলে তোমাকে একটু পড়াশোনা করতে হবে। কারণ আমার সকল পড়াশোনাটা ছিল না, ছবিটা তুলতে জানতাম,
মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ডিপ্লোমা বা
সেটা ছিল না। আমার তো ফাইন আর্টসের ডিগ্রি।
হ্যাঁ,
আমি তারপরে জার্মানিতে পড়তে যাই।
আচ্ছা,
ওখানে পড়তে গিয়ে ফটোগ্রাফির একটা আলাদা ভাষা শিখি, যে ব্যাপারটা হচ্ছে যে এবারে দুটো আমার মিশে যায়। ডকুমেন্টারিটা আমার রয়ে গেল, কারণ আমি কোথাও যাচ্ছি সেখানকার বিষয়ে জানছি। এতদিন আমি কী করতাম, সে নিউজে কীভাবে বার করতে হয় সেটা করতাম। এবার আমি আমার নিজের গল্প বলা শুরু করলাম, সেটাকে একটা কনসেপ্টে ফেললাম, সেটাকে একটা আলাদা ফর্ম এলো। এই দুটো মিলেমিশে এক জায়গায় হলো, যেটা আপনি যদি আমার প্যান্ডোরাস বক্সে দেখেন সেখানে পুরোপুরি ডকুমেন্টারি, যেটা হচ্ছে যে আমি করেছিলাম অ্যামাজনের কোম্পানিতে গিয়ে কাজ করেছিলাম, ওখানকার বিষয়ে পুরো জেনেছিলাম, যেটা হচ্ছে অনেকটা ডকুমেন্টারি বা জার্নালিজমের কথা। কিন্তু আপনি যখন এক্সিবিশন স্পেসে আসবেন তখন দেখতে পাবেন যে ওটা একটা আর্ট ফর্ম, ওটা একটা অন্য জিনিস। আমি ডিরেক্টলি বলছি না, মানে নিউজে যেটা হয়, যেটা একটা ঘটনা ঘটেছে এই ঘটনাটা আপনাকে ডিরেক্ট বলা হলো, এখানে একটা গল্প বলছি আমি।
এবার আসছে আপনার ভিজুয়াল এথনোগ্রাফি। এটা এই এই ভিজুয়াল এথনোগ্রাফি বলতে আমরা কী বুঝি এবং এটি আপনার কাজকে কীভাবে প্রভাবিত করেছে?
এথনোগ্রাফি যদি বলা হয় খুব ছোট কথা বলা যেতে পারে, যেটা একটা রিসার্চ ধর্মী কাজ। আপনি আমার কাজে সেরকম দেখতে পাবেন রিসার্চের কাজ। মানে আমি যেহেতু আমি জার্নালিজম জায়গা থেকে আসছি, তার ফলে ওই ব্যাপারটা কিন্তু এখনও আমার মধ্যে রয়ে গেছে, যে আমি একটা কোনো বিষয় নিয়ে আরও বেশি ডিটেলে জানার চেষ্টা করি। কিন্তু এটা যেটা আমি করি, মানে অন্তত লাস্ট 10 বছর যেটা আমি করছি, যে যেটা হট নিউজ এই মুহূর্তে চলছে সেটাকে নিয়ে আমি অতটা প্রভাবিত নয়, বরঞ্চ যে নিউজটা লোকে ভুলে গেছে সেই জায়গায় গিয়ে বারবার রিভিজিট করা, এবং সেই জায়গায় রিভিজিট করে 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 সেখানকার গল্পটা জানা, এইটা হচ্ছে এক প্রকারের এথনোগ্রাফি, আমি যদি হালকা মানে ছোট্ট করে বলি। কিন্তু যখন লোকে রিসার্চ করে তার আলটিমেট আউটপুট একটা রাইটিং হয়, এখানে আউটপুটটা একটা ভিজুয়াল ফর্ম, ওটা একটা হয়তো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা ইনস্টলেশন আর্ট, এই রকম জাতীয়। সো এই দুটো মিলে হচ্ছে ভিজুয়াল এথনোগ্রাফি। আপনি আমার রিওয়ার্কিং মার্চ কাজটা দেখতে পাবেন, যেটা হচ্ছে যেটা নাসিক থেকে প্রায় 50,000 কৃষক বম্বে এসেছিল তাদের দাবি দাওয়া জানানোর জন্য, এবং যেটা হয় সেটা হচ্ছে যে তারপরে লোকে ভুলে গেছে। আমি তারপরে সেখানে পরের বছর থেকে তার দ্বিতীয় বছর, ওই এক বছর যখন লোকে ভুলে যাওয়ার এক বছর পর, মানে ঘটনাটা ঘটার এক বছর পর থেকে তারপরে এক বছর আমি পুরো ওখানে যাই, প্রত্যেক গ্রামে গ্রামে যাই, কতটা কাজটা আপডেট হয়েছে সেটা নিয়ে 2 বছর পরে, যখন ওরা 2 বছর ওটা মানে সেলিব্রেশন তো নয়, কারণ কাজটা সম্পূর্ণ হয়নি, কিন্তু দু বছর পূর্তি করছিল, তখন আমি ওই কাজটাকে দেখাই। তো এটা অনেকটা একটা ছোট্ট উদাহরণ বলা যেতে পারে ভিজুয়াল এথনোগ্রাফি।
যে আপনার ট্রেনিং এবং এডুকেশন হচ্ছে ভারতে এবং জার্মানিতে, তো এই অভিজ্ঞতাগুলো আপনি ভারতীয় কাজ করেছেন যেখানে এটা একটা প্রিডমিনেন্টলি একটা ট্রেডিশনাল সোসাইটি এবং জার্মানির মতো অ্যাডভান্স সোসাইটিতে কাজ করেছেন, সে আপনার যে এই অভিজ্ঞতাগুলো আপনার দৃষ্টিভঙ্গিতে কি প্রভাব ফেলেছে?
ভারতের ট্র্যাডিশনাল আর্ট বা আর্ট বিষয়ে যে ভাবনা চিন্তা সেটা অনেকটাই ন্যারেটিভ, অনেকটাই এরা গল্প বলে। দেখবেন আমরা যখন বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান বা সাউথ ইস্ট এশিয়া, আমাদের একটা গল্প বলার ধরন আছে, আমরা বেশ গল্প বলে সময় কাটাতে পারি। ইউরোপিয়ানরা একটু আলাদা, তারা খুব বেশি স্পেসিফিক, তারা খুব বেশি প্রফেশনাল। এইবারে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ায় যখন আমি ইন্ডিয়ান আর্ট করছিলাম তখন সেটা অনেকটা বেশি খোলামেলা ন্যারেটিভ ছিল। আমি যখন এতে গেলাম, জার্মানিতে গেলাম, আমি দেখলাম ব্যাপারটাকে অনেকটা ছোট করা যায় এবং ওখানে এই কনসেপচুয়ালটা বেশি ইম্পর্টেন্ট। এইবারে আপনি যেটা এতদিন করেছেন সেটা তো ভোলা যায় না, দুটো একসঙ্গে মিশলো। আমার আই ওয়াজ দেয়ারে আমি জার্মানিতে যে বার্লিন ওয়াল আছে সেখানে গিয়ে লোকেদের সঙ্গে গল্প করলাম, তাদের গল্প জানলাম, জানার পরে সেটাকে সেই কনসেপচুয়াল ফর্মে যেটা ইউরোপিয়ান স্টাইল দিয়ে আমি একটা ভিডিও ইনস্টলেশন করেছিলাম।
আচ্ছা,
মজার কথা, আপনার প্রশ্নে আসেনি কিন্তু আমি বলতে পারি যে অস্ট্রেলিয়াতে আসার পর এখানকার অ্যাবরিজিনাল আর্ট আমার কাজে প্রভাব ফেলেছে। আমার রিসেন্ট কাজে আমি যে কাথা স্টিচ নিয়ে কাজ করেছি বা এটা নিয়ে ভাবতে পেরেছি ওই অ্যাবরিজিনাল আর্টগুলো দেখে, কারণ এখানে অ্যাবরিজিনাল আর্টদের যা রেসপেক্ট দেওয়া হয় এটা আমি অন্য কোথাও দেখিনি। তো এইটা আমাকে কিন্তু, এটাও মানে আমি জাস্ট একটা অ্যাড করে দিলাম যে এটাও আমাকে খুব প্রভাব ফেলে।
আচ্ছা, তার আগে আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি যে আপনি তো অ্যাপ্লাইড আর্টসে আপনি পড়াশোনা করেছেন, তো এই যে সামনে তো এআই এর একটা, অলরেডি এআই নিয়ে অনেক কাজ হচ্ছে বা বলা হচ্ছে যে এআই আমাদের জব নিয়ে নেবে, তো এটা কি আপনার কাজে কোনো প্রভাব ফেলবে এআই?
আমার মনে হয় না যে কারোর কাজেই প্রভাব ফেলবে।
আচ্ছা,
মানে আমার জীবনে অভিজ্ঞতা হচ্ছে আমি যখন ফটোগ্রাফি শুরু করছি ফিল্ম দিয়ে শুরু করেছিলাম, তারপরে তার দু বছর পরে ডিজিটাল এলো বাজারে এবং সবাই বলেছিল এই ডিজিটাল যুগ সবার চাকরি খেয়ে ফেলবে।
আচ্ছা,
সবাই কাজ করছে, কেউ ডিজিটাল এসছে বলে মরে যায়নি,
আরো বেড়েছে,
আরো বেড়েছে। এআইও এরকম একটা নতুন কিছু যেটা মানুষকে হেল্প করবে। পৃথিবীতে নতুন কিছু এলে লোকে হয় ভয় পায় নয় নাচতে থাকে। আমি কোনোটাই করি না, আমি জাস্ট চেষ্টাকে দেখি যেভাবে ব্যবহার হবে। কেউ যখন বার করছে সেটা নিশ্চয়ই তার একটা পজিটিভ দিক আছে। হ্যাঁ, হতে পারে যে এক্স্যাক্টলি যেভাবে চলছিল সেইভাবে না চলে একটা আর একটা অন্য কিছু ধারা হবে, না হলে তো পরিবর্তন হবে না, জীবনটা বোরিং হয়ে যাবে।
আপনার কাজের কাজগুলো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হয়েছে এবং এ বিষয়ে দর্শকদের কি রিয়াকশন ছিল?
আমার প্রত্যেক কাজে একটা ব্যাপার দেখা যায় যেটা কমন, সেটা হচ্ছে যে দূর থেকে যখন আপনি, মানে আপনি গ্যালারিতে ঢুকলেন, আপনি একটা জিনিস দেখলেন, দেখে আপনাকে অ্যাট্রাক্ট করবে প্রথমে। এটা আমি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে একটা ছবি সিনেমা আছে যেটা থেকে আমি প্রচণ্ড পরিমাণে প্রভাবিত। ছবিটা বাচ্চাদের জন্য নয়, প্রচণ্ড পরিমাণে পলিটিক্যাল। এছাড়াও আরও অনেক এরকম কবিতা আছে যেগুলো বাচ্চাদের জন্য, কিন্তু ওগুলো বাচ্চাদের জন্য প্রচণ্ড পরিমাণে পলিটিক্যাল, কিন্তু দেখানো হয় যেন খুব বাচ্চাদের মতো করে। তো আমার কাছে এই জিনিসটা আছে, আমার কাছে সবসময় থাকে যে একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস, যেহেতু আমি, হতে পারে যে আমি কমার্শিয়াল নিয়ে পড়াশোনা করেছি তাই আমি ব্যাপারটাকে অ্যাট্রাক্ট করাতে পারি। আমার কাজ বোরিং নয়, আপনি গ্যালারিতে যখনই যাবেন তখনই আমার কাজটা চোখে পড়বে, তো আপনি তারপরে আমার কাজের সামনে আসবেন এবং অনেকক্ষণ যখন দেখবেন তার ভিতরে আপনি দেখতে পাবেন যে একটা খুব ফিলোসফি আছে, একটা খুব হাই ফিলোসফি। মানে এটা আমার কথা আমি বলছি না, এটা যারা দেখতে এসছে এটা তাদের কাছ থেকে আমি শুনেছি। যে প্রথমে ভেবেছিলাম তো এটা বাচ্চাদের কাজ, কিন্তু যখন সামনে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে থাকলাম। আমার একটি কাজ হয়েছিল এখানে ড্যান্ডিনংয়ে ওয়াকার স্ট্রিটে, যেখানে একটা রাস্তা ফটোগ্রাফির ভিতর দিয়ে দিয়ে যেতে হবে, গিয়ে সেখানে একটা ছবি ছিল ওখানে লেখা ছিল এটা, মানে আপনি যদি চান বুঝতে পারেন, যারা যারা ওখানে বসেছিল তারা আর উঠতে চায়নি, মানে ওইখানটায় তারা মোহিত হয়ে গেছে। বা আমার যে কাজটা প্রজেক্ট এইটে ছিল, সেখানে দূর থেকে দেখা যায় যে একটা বাড়ি, একটা চেয়ার বা সামথিং, যখন সামনে যায় সেখানে খুব সূক্ষ্ম কারুকাজ করে আমি স্টিচ ওয়ার্ক করেছিলাম, যেখানে দেখা যায় যে মানুষের ডিজায়ার কত বড় হয়। তো আমি সব জায়গাতে এরকমই দেখেছি যে লোকে খুব মজা পেয়েছে এবং মানুষকে ভাবিয়েছে, সেটা যেটা চায়নাতে হয়েছিল বা যেটা গ্রিসে হয়েছে বা যেটা নিউ ইয়র্কের ডয়চে হাউসে হয়েছিল। ডয়চে হাউসে তো লোকে আমাকে এরকম ফিডব্যাক দিয়েছিল যে যেহেতু ওটা জার্মানির হিস্ট্রি সম্পর্কে ছিল, তারা তাদের ইতিহাস খুঁজে পেয়েছে, নিজেদেরকে খুঁজে পেয়েছে। এটাও আমি অনেক জায়গায় শুনেছি যে তারা নিজেদেরকে খুঁজে পায়।
তো এখন আপনার কি কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতে কি ধরনের কাজের পরিকল্পনা করছেন?
আমার ট্রোকাডেরোতে যে কাজটা হয়েছে সেটার নাম হচ্ছে ছোড়দি, মাই এল্ডার সিস্টার। আমি এখানে অনলি চারখানা কাজ দেখিয়েছি, এটা আরও ১৬খানা কাজ হবে, তখন একটা বড় একটা প্রজেক্ট আসছে, তো সেটা আমাকে করতে হবে। যেটা আমার লেখা অলরেডি রেডি হয়ে গেছে, কারণ এটা একটা গল্প যেটা আপনি, এবং আমি এটা বাংলায় লিখেছি, তো ওটা আপনি দেখতে পাবেন। এবং রাইটিংটা রেডি হয়ে গেছে, লেআউট রেডি হয়ে গেছে, ছবি প্রিন্ট হয়ে গেছে, এবার শুধু আমাকে স্টিচিংটা করতে হবে। এটা একটা বড় কাজ হচ্ছে।
নতুন প্রজন্মের শিল্পীদের কি পরামর্শ দিতে চান, এবং যারা, বিশেষ করে যারা সমাজ সচেতন শিল্পচর্চা করতে চায়?
আমি যখন রবীন্দ্রভারতীতে পড়তাম, আমাদের একজন আর্ট হিস্ট্রি প্রফেসর ছিলেন, উনি একটা কথা সবসময় বলতেন, মানে ওটা ওনার একটা ওই বলে না যে দোষের শব্দ সবসময় আমরা বলি এরকম, কিন্তু আমরা তখন খুব হাসতাম যে উনি সব কথাতেই একটাই উত্তর দেন। এখন আমি ওটা বিশ্বাস করি, সেটা হচ্ছে উনি বলতেন ট্রুথ টু মেটেরিয়াল। কারণ যেহেতু আমরা তখন মেটেরিয়াল শিখছিলাম, নানা রকমের টেকনিক শিখছিলাম, উনি বলতেন যে সব কটা মেটেরিয়ালকে বোঝার চেষ্টা করে। যেমন মাটি দিয়ে যে কাজ হয় সেটা কাঠ দিয়ে হয় না। মাটির স্কাল্পচারের একটা আলাদা জিনিস হয়, কাঠের স্কাল্পচারের একটা আলাদা জিনিস হয়, পাথরের আর এক রকম হয়, পেইন্টিংয়ে একটা জিনিস হয়, অয়েলে একটা জিনিস হয়, ওয়াটার কালারে, মানে নানা মিডিয়াম, উনি ওইটা বলতেন। আমি এখন বলি ট্রুথ টু ইয়োর সেলফ। লোকে দেখুন, যখন আপনি কমার্শিয়াল ওয়ার্ক করছেন তখন অনেকটাই হয়তো লোকের জন্য করতে হয়, কিন্তু যখন আপনি শিল্প চর্চা করছেন তখন নিজের জন্য করুন।
কেউ যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, সেই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা?
মেলবোর্নে আর্টিস্ট হওয়ার জন্য খুবই মানে পারফেক্ট জায়গা।
আচ্ছা,
তার কারণ থ্যাংকস টু গভর্নমেন্ট, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, এদের এত প্রজেক্ট আছে, এদের এত ফোকাস আছে, এরা কমন পিপলদের নিয়ে ভাবে, অন্তত কাউন্সিলগুলো এত এক্সিবিশন করে, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, নিজের কাজ করতে থাকুন। এখানে দেখানোর খুব সুযোগ আছে, মানে প্রদর্শনী করা, এক্সিবিশন করা, তো কাজ করুন, কাজ দেখান, অনেকে করছে, আপনি করতে পারবেন।
অনেক ধন্যবাদ অভিজিৎ পাল, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
আমরা কথা বলছিলাম অভিজিৎ পালের সঙ্গে, তিনি একজন শিল্পী যিনি আলোকচিত্রের মাধ্যমে সামাজিক স্মৃতি, সাংস্কৃতিক বয়ান ও অংশগ্রহণমূলক গল্প বলার চেষ্টা করেন। সাক্ষাৎকারটি গ্রহণ করলাম আমি, শাহান আলম।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।